ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এই বার্তায় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তাঁর বৈঠকে জঙ্গি তৎপরতার উপর দমন তৎপরতা চালাতে পাকিস্তানি নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নতুন দিল্লিতে পরস্পর প্রতিদ্বন্দ্বী দুদেশের ওই দুই নেতা স্মিত হাস্যে শুভেচ্ছা বিনিময় করে করমর্দন শেষে আলোচনায় বসেন। আলোচনার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করার সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, নতুন দিল্লিতে এই যে আমাদের মধ্যে বৈঠক হল, দুদেশই এটাকে যেন ঐতিহাসিক একটা সুযোগের অবতারণা রূপে গণ্য করে। দুজনই তারা একাট্টা হয়ে এ বিষয়ে সহমত পোষণ করেন। বলেন, দুজনের কাছেই গণরায়ের ম্যান্ডেট রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে সক্ষম তারা দুজনই। বলেন, বাদানুবাদকে পারস্পরিক সহযোগিতায় রূপান্তরিত করার চেষ্টা চালাতে হবে, পরস্পর দোষারোপ ফলদায়ক কিছু বয়ে আনে না। নরেন্দ্র মোদী সোমবার তাঁর অভিষেকে যোগদানের জন্য নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই প্রথম পাকিস্তানের কোনো নেতা এ ধরনের কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। উভয় প্রধানমন্ত্রী বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার বিষয় নিয়েও আলোচনা করেছেন। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল এই বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন।
আলোচনা হয়েছে সেটা কানেক্টিভিটি, বর্ডার ম্যানেজমেন্ট, পাওয়ার, জ্বালানি, তারপরে এই রিজনাল ডেভেলপ, এইসব বিষয়ে তার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বলা হয়েছে নরেন্দ্র মোদী তিস্তার পানি বন্টন ও স্থলসীমান্ত চুক্তির মতো অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো সমাধানের ব্যাপারে সক্রিয়ভাবে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার একটি অভিনন্দন বার্তা পৌঁছে দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এই বার্তায় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বৈঠক শেষে বলেছেন, মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেছেন। বলেছেন, উপযুক্ত সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাঁর কার্যভার হাতে নিলেন, তখন দেশের নাগরিকরা কি ভাবছেন? পশ্চিমবঙ্গের কয়েকজনের আশা প্রত্যাশা এবং সংবাদপত্রের প্রতিক্রিয়া সহ বিস্তারিত বিবরণ পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে, তেমন কিছু প্রতিক্রিয়া জানালেন কলকাতার বেশ কিছু নাগরিক। তাদের কথায়, নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারত এগোতে পারবে বলে তাদের আশা। এ প্রসঙ্গে কয়েকজন নাগরিক জানালেন,
আমরা চাইছি উনি আসুক, উনি কাজ করুক, বাজার দর কমাক, গরিব দুঃখীরা বাঁচুক, এইটাই আমরা চাই, ভালো কাজ করুক।
এখন পাঁচ বছর রাজত্ব ঠিকভাবে চালাতে পারবেন, এটা আমাদের আশা ভাবটা ভেবেছিলাম যে একটা চালাতে পারবে না, এককভাবে দখল করতে পারবে না আসনগুলো, কিন্তু দেখা যাচ্ছে তো এককভাবে জিতেছে এবং জোটটাকে সঙ্গে রেখেছে। আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছেন
উদ্ধৃতি করে জানালো শক্তিশালী ভারত গর্ব। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের ক্ষমতাসীন সামরিক বাহিনী গদিচ্যুত সরকারের এক মন্ত্রী গেল সপ্তাহের অভ্যুত্থানকে অবৈধ আখ্যায়িত করে ধিক্কার জানানোর কয়েক মিনিটের ভেতরেই তাকে আটক করেছে সৈন্যরা। আজ মঙ্গলবার থাইল্যান্ডের বৈদেশিক সংবাদদাতাদের ক্লাবের ভেতর দড়াম করে ঢুকে পড়ে সাবেক ওই শিক্ষামন্ত্রী চতুরান চাইসাংকে আটক করে। ওখানে তার বক্তব্য প্রায় শেষ হবার সঙ্গে সঙ্গেই চতুরান সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া তাঁর বক্তব্যে বলেছেন, এ অভ্যুত্থান থাইল্যান্ডের রাজনৈতিক সংকটকে কেবল আরও জটিলই করবে, বলেন কারাবরণে তিনি প্রস্তুত রয়েছেন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পূর্বাঞ্চলবর্তী ইউক্রেনে রাশিয়ার সমর্থক যেসব বিচ্ছিন্নতাবাদী রয়েছে, সেই তাদের বিরুদ্ধে ইউক্রেন সামরিক বাহিনীর অভিযান সত্বর খতম করার আহ্বান জানাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভ বলেন, সংকটের শান্তিপূর্ণ একটা নিষ্পত্তি আলোচনার মধ্যে দিয়ে করার প্রয়াসেই সমর্থন জানায় রাশিয়া। ইতিমধ্যে পূর্বাঞ্চলবর্তী ডেনেটস্ক শহরে লড়াই চলছে লাগাতার। সোমবার সেখানে বিচ্ছিন্নতাবাদীরা শহরের বিমানবন্দরের ওপর চড়াও হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকফ বলেছেন, সরকারি বাহিনী ওখানটায় পরিস্থিতি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়েছে। বিদ্রোহী লড়াকুদের একজন জানায় তাদের তরফে 30 জন নিহত হয়েছে। ডোনেটস্কের মেয়র বলেছেন, অসামরিক দু ব্যক্তি মিলিয়ে নিহতের সংখ্যা মোটমাট 40। মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট পর্বে ভোটদান চলল আজ, যে ভোটের মধ্যে দিয়ে সাবেক সেনাপ্রধান আব্দেল ফাতাহ এলসিসি ক্ষমতারোহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। অধিক সংখ্যায় লোকজন যাতে ভোট দিতে যায় সে প্রণোদনা যোগাতে প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব আজ সরকারি ছুটি ঘোষণা করেন। আগামী সপ্তাহের আগে সরকারিভাবে ফলাফল কিছুই জানা যাবে না বলেই মনে হচ্ছে। তবে বহু আগে থেকেই ধারণা চলে আসছে যে সিসি জয়ী হবেন অপর একমাত্র প্রার্থী বামদলীয় রাজনীতিবিদ হামদিন সাবাহির বিপরীতে। ব্রাদারহুড নির্বাচন বর্জন করতে মিশরীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। তারা এটাকে অবৈধ নির্বাচন আখ্যায়িত করেছে। নাইজেরিয়ার আরক্ষা বাহিনীর কমসে কম 45 সদস্য নিহত হয়েছে বোকো হারাম জঙ্গিরা বলে ধারণা করা হচ্ছে এমনি বন্দুকবাজদের হামলায় বুনি ইয়াদি শহরে। গতকাল সোমবার রাতে ট্রাক ও মোটরসাইকেলে সওয়ার হয়ে শত শত বন্দুকধারী উত্তর পূর্বাঞ্চলের ওই ইয়োবে রাজ্যের শহরটির ওপর চড়াও হয়। নাইজেরিয়ার জয়েন্ট টাস্ক ফোর্সের একটি সূত্র থেকে ভয়েস অফ আমেরিকার হওজা সার্ভিসকে জানিয়েছে যে ওই হামলায় কম হলেও 24 সৈনিক এবং 21 পুলিশকর্মী নিহত হয়েছে এবং এটা এখন নিশ্চিত প্রায়। অসামরিক লোকজনের হতাহত হওয়া নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হওজা সার্ভিস রিপোর্টার সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা বর্ণ রাজ্যের মাইদুগিরি অভিমুখী এবং সেখান থেকে আগত মোটর চালকদের ওপর হামলা চালাচ্ছে, তাদের ওপর নিশানা বানাচ্ছে মহাসড়কের ওপরে। ইথিওপিয়া এবং সোমালিয়া মধ্যবর্তী সীমান্ত সংলগ্ন একটি গ্রামের ওপর আশাবাব জঙ্গিদের হামলায় প্রায় 40 লোক প্রাণ হারিয়েছে। সোমালিয়ার বাকুল অঞ্চলের গভর্নর মোহাম্মদ আব্দি তাল ভয়েস অফ আমেরিকাকে জানান, ইসলামপন্থী ওই জঙ্গি গ্রুপ ওই আতো গ্রামের ওপর চড়াও হয় আজ মঙ্গলবার ভোরের বেলায়। বলেন, হামলার কারণে যে সংঘর্ষের সূত্রপাত হয় তাতে সরকারকে সমর্থন করে এমনি 27 মিলিশিয়া জওয়ান এবং আশাবাবের তরফের 12 লড়াকু নিহত হয়েছে। সিরিয়ায় কথিত ক্লোরিন গ্যাস হামলার বিষয়টি তদন্ত করছে যে পরিদর্শক দল, সেই তাদের উপরই হামলা হয়েছে। তবে এই কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত সংস্থা বলছে দলের সদস্যরা নিরাপদ রয়েছেন, সুস্থ আছেন তাঁরা। ওই পরিদর্শকেরা কথিত ওই ক্লোরিন হামলার উকুস্থল থেকে ফেরবার সময় তাঁদের ওপর হামলা হয়, তবে শেষমেশ নিরাপদেই ফিরেছেন তাঁরা। এর চেয়ে বেশি আর কিছু বলা হয়নি। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের 2 জেলায় 5 জনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু। এবং আমির খসরুর এই রিপোর্টটি দিয়েই সংবাদ প্রচার আপাতত আমরা শেষ করব এখানেই।
পার্বত্য চট্টগ্রামের 2 জেলা বান্দরবান এবং রাঙ্গামাটিতে 5 জনকে অপহরণ করার খবর দিয়েছেন সংবাদদাতারা। এর মধ্যে বান্দরবানে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। সংবাদদাতারা জানিয়েছেন, সোমবার রাতে বান্দরবানের বাইশারি এলাকায় কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা সহ 3 জন গাড়িতে করে যাওয়ার সময় পথ আটকিয়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এদিকে রাঙ্গামাটির লঙ্গদু উপজেলায় 2 অস্ত্রের মুখে অপহরণ করা হয় মঙ্গলবার সকালে। বিবাদমান দুই পাহাড়ি সংগঠন একে অপরকে দোষারোপ করছে। সেনাবাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সংবাদদাতারা। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খবর প্রচার শেষ হলো এখানেই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় শর্ট ওয়েভে 25, 31 এবং 41 মিটার ব্যান্ড, আর মিডিয়াম ওয়েভে 190 মিটারে 7405, 1575 এবং 11805 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের মধ্যকার শীতল সম্পর্ক চাঙা করার লক্ষ্যে দুই দেশের নেতৃবৃন্দ দিল্লিতে ঐতিহাসিক এক বৈঠক করলেন। এ নিয়ে দিল্লি থেকে পাঠানো প্রতিবেদনে অঞ্জনা পাসরিচা বলেন, ভারত পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইসলামপন্থী জঙ্গি নির্মূলে কাজ করেন এবং পাকিস্তানি নেতৃবৃন্দ সেই প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে শান্তি প্রতিষ্ঠার দৃঢ় আশা ব্যক্ত করেন। সেলিম হোসেনের কাছে শুনুন বিস্তারিত রিপোর্টটি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অত্যন্ত ইতিবাচক আশাবাদ ব্যক্ত করলেন। মিস্টার শরীফ বলেন, উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে দুই দেশের সাধারণ বিষয়াবলী অর্জন ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ না ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে একসঙ্গে মিলে এই অঞ্চলের অস্থিতিশীলতা এবং নিরাপত্তা হুমকি মুক্ত করতে হবে। তিনি বলছিলেন, আমি আহ্বান জানাব যে আসুন আমাদের দ্বন্দ্ব সংঘাতকে সহযোগিতার সম্পর্কে পরিণত করি, পরস্পরকে দায়ী না করে বরং পরস্পরের সহায়তাকারী হই, এ বিষয়ে জোর দিয়েছি। আমার সরকার পারস্পরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে দুই দেশের মধ্যকার সকল বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। মোটের উপর উত্তরাধিকার সূত্রে পাওয়া দুই জাতির মধ্যকার বিশ্বাসহীনতা এবং সন্দেহ দূরীকরণে আমরা আমাদের জাতির কাছে দায়বদ্ধ। নতুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিষেক অনুষ্ঠানে অন্যান্য দক্ষিণ এশিয়ান দেশসমূহের নেতৃবৃন্দের ন্যায় নওয়াজ শরীফও আমন্ত্রিত হয়ে ভারত যান। বেশ উষ্ণ সম্পর্ক সৃষ্টি হয় মিস্টার মোদী এবং মিস্টার শরীফের এবং তাদের বৈঠক নির্ধারিত আধা ঘণ্টা ছাপিয়ে চলে অনেকক্ষণ। ভারতের মতে মূল উদ্বেগ যা দুই দেশকে একসঙ্গে এগুতে দেয়নি তা হচ্ছে ইসলামপন্থী জঙ্গি নির্মূলে পাকিস্তানের ব্যর্থতা এবং ভারত যাকে মনে করে ভারতের জন্য সন্ত্রাসী হুমকি। 2008 সালে মুম্বাই হামলা যাতে 160 জন মানুষ মারা যায় তার জন্য তারা ওইসব জঙ্গিদেরকেই দায়ী করেন। ওই ঘটনায় সন্দেহভাজনদের বিচার স্থগিতকরণ এবং বিলম্বিতকরণের বিষয়েও ভারত অভিযোগ তোলে। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেন,
ইট ওয়াজ কনভেড দ্যাট পাকিস্তান মাস্ট অ্যাবাইড বাই ইটস কমিটমেন্ট টু প্রিভেন্ট ইটস টেরিটরি।
তিনি বলছিলেন, এটা বলা হয়েছে যে পাকিস্তান তার সীমান্ত রক্ষা এবং যেসব অঞ্চল থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ঘটাচ্ছে সেসব অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে দেয়া অঙ্গীকার পূরণের বিষয়টি অবশ্যই মেনে চলবেন। আমরা আশা করব পাকিস্তানে চলমান মুম্বাই সন্ত্রাসী ঘটনার বিচার কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে চলবে। মিস্টার মোদী বলেছেন, দুই দেশ অবিলম্বে ব্যবসা বাণিজ্য সম্পর্ক সহজ করবে যা এতদিন তাদের রাজনৈতিক মতপার্থক্যের কারণে সম্ভব হয়নি। দুই দেশের শীতল সম্পর্ক অচিরেই উষ্ণ হতে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, দুদেশের সম্পর্ক আরও ভালো করতে দুদেশের পররাষ্ট্র সচিববৃন্দ শীঘ্রই আলোচনায় বসবেন। নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফের বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের জোর। মঙ্গলবারের বৈঠক ঐতিহাসিক হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক যে দ্রুত উন্নতি ঘটবে এ কথা এই মুহূর্তে বলাটা বেশি দ্রুত মন্তব্য হয়ে যায়। তবে তারা বলেন, পাকিস্তানি নেতার প্রতি মোদীর আহ্বান এবং মিস্টার শরীফের দিল্লি আসার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে দুই পক্ষই আলোচনায় বসতে চান এবং অচলাবস্থা দূর করতে চান। এ পর্যন্ত একে অপরের সঙ্গে তিনটি যুদ্ধে লিপ্ত হওয়া এই দুদেশের মধ্যে গত 2 বছর ধরে সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাই ছিল না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকালের আলোচ্য বিষয় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের স্বাস্থ্যের জন্য সবচাইতে বড় ঝুঁকি হচ্ছে বায়ু দূষণ। জেনিভা থেকে এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা লিসা শ্লাইন, পরিবেশন করছেন সাবরিনা চৌধুরী।
এখন বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর সমস্যা বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রতি 8 জনের মধ্যে 1 জন মানুষ বায়ু দূষণের কারণে মৃত্যুবরণ করছে। পরিসংখ্যান অনুযায়ী 2012 সালে 70 লক্ষ অধিবাসী প্রকটভাবে বায়ু দূষণের কারণে মারা যান, যা বিগত 2008 সালের তুলনায় দ্বিগুণ বেশি। তথ্য অনুযায়ী, ঘরের ভেতর এবং খোলা জায়গায় বায়ু দূষণের কারণে অকালেই মানুষ হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের সমস্যা এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবরণীতে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে বেশিরভাগ মৃত্যুর কারণ ঘটছে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে। সেখানে বিশ্বের প্রায় অর্ধেক অধিবাসী তাদের রান্নার কাজ এবং ঘর গরম রাখতে খোলা আগুন এবং অতি সাধারণ স্টোভ ব্যবহার করে থাকে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কয়লা এবং বায়োজ্বালানি যেমন গাছের ডাল, পশুর বর্জ্য, কৃষিজাত ফসলের আবর্জনা ইত্যাদি 2012 সালে 40 লক্ষ অধিবাসীর অকালে মৃত্যুর কারণ। শহর ও গ্রামাঞ্চলের বহিরাঙ্গনের বায়ু দূষণে অতিরিক্ত 30 লক্ষ মৃতের সংখ্যা তাদের সাথে সংযুক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য, পরিবেশ এবং স্বাস্থ্য সমন্বয়কারী চার্লস ডোরা বলেছেন, বিশুদ্ধ বায়ু বোতলে কেনা যায় না।
It's quite important that countries, nations take action, which is more or less coordinated. And the reason for that is that the airshed small particles travel thousands of kilometers, normally around the hemisphere traveling east.
তার মতে, এই সমস্যার সমাধানে বিশ্বের সব দেশ এবং জাতির এগিয়ে আসতে হবে। তিনি বলেছেন, সাধারণত বাতাসে ধূলিকণা হাজারো মাইল পর্যন্ত উড়ে যায় এবং বেশিরভাগ সময় পশ্চিম গোলার্ধের দিকে এগিয়ে যেতে থাকে। সুতরাং তা থেকেই বোঝা যাচ্ছে, একটি দেশের বায়ু দূষণ অন্য দেশে বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID-র যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এখন শুনুন মঙ্গলবারের ধারাবাহিক আয়োজন, ইংরেজি শেখার আসর Talk to us.
ইংরেজি শেখার আসর টক টু আস এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসনুল হক, আমার সাথে রয়েছেন শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা, স্বাগতম আমার পক্ষ থেকেও।
গত সপ্তাহে কথা বলেছিলাম চলচ্চিত্র বা মুভি নিয়ে। এ সপ্তাহে কথা বলবো এমন একটি খেলা নিয়ে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল।
4 বছর পর বিশ্বের অসংখ্য ফুটবল প্রেমীর জন্য আবার আসছে বিশ্বকাপ ফুটবল,
আর সেটি অনুষ্ঠিত হবে এমন একটি দেশে যে দেশের মানুষ ফুটবল অন্তঃপ্রাণ। দেশটির নাম ব্রাজিল।
ফুটবল এই শব্দটাই কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু বাংলা ভাষায় এটি একদম মিশে গেছে।
ঠিক বলেছ। পৃথিবীর কোনো কোনো দেশে ফুটবলের পাশাপাশি আরেকটি শব্দ ব্যবহার করা হয়, তা হলো সকার।
আমেরিকায় তো ফুটবল বললে অনেকেই মনে করে আমেরিকান ফুটবলের কথা বলা হচ্ছে।
অনেকেই হয়তো জানেন, আমেরিকান ফুটবল কিন্তু সম্পূর্ণ আলাদা একটি খেলা, তাই এদেশে ফুটবল খেলাটি সকার হিসেবেই পরিচিত।
আর তো কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, আমি কিন্তু সে ব্যাপারে খুবই উত্তেজিত।
এই যে কথাটি তুমি বললে, এটা ইংরেজিতে বলতে হলে কি কি শব্দ ব্যবহার করতে হবে?
I am very excited about the upcoming football world cup.
এই বাক্যে কয়েকটি শব্দের অর্থ জানাটা জরুরি। বাক্যটা হলো I am very excited about the upcoming football world cup. এর মধ্যে একটি শব্দ হলো excited, এর অর্থ কি?
অনেক শ্রোতাই হয়তো অনুমান করতে পারছেন, excited হলো উত্তেজিত।
আরেকটি শব্দ হল আপকামিং, এর অর্থ কি?
আপকামিং শব্দের অর্থ হল আসন্ন,
অর্থাৎ আসন্ন বিশ্বকাপের ব্যাপারে আমি খুব উত্তেজিত। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ফুটবল ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এবারের বিশ্বকাপে তোমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় কে?
আমি তো নেইমারের খুব ভক্ত, আশা করছি তার দল ব্রাজিলই এবার বিশ্বকাপ শিরোপা জিতবে।
আমার প্রিয় খেলোয়াড় কিন্তু আর্জেন্টিনার মেসি। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবেই আমি তাকে দেখি। এই যে আমি বললাম মেসি আমার প্রিয় খেলোয়াড়, এ কথাটি আমি এখন ইংরেজিতে বলতে চাই।
মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার, আর আমি বলবো নেইমার ইজ মাই ফেভারিট প্লেয়ার।
তাহলে এখানে আমরা আরেকটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে ফেভারিট, এর অর্থ হল প্রিয়। মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার
অথবা নেইমার ইজ মাই ফেভারিট প্লেয়ার।
এখন যদি আমি বলতে চাই আমি আর্জেন্টিনা দলের সমর্থক, তাহলে বলবো আই এম আ সাপোর্টার অব আর্জেন্টাইন টিম,
আর আমি বলবো আই এম আ সাপোর্টার অফ ব্রাজিলিয়ান টিম।
এখানে সমর্থক শব্দটির জন্য আমরা ব্যবহার করছি সাপোর্টার শব্দটি, আই এম আ সাপোর্টার অব আর্জেন্টাইন টিম,
আই এম আ সাপোর্টার অফ ব্রাজিলিয়ান টিম।
যেহেতু এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে, সুতরাং ব্রাজিলের খেলোয়াড়রা নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা পাচ্ছেন। সুতরাং দেখা যাক এবারের বিশ্বকাপ শেষ পর্যন্ত কার ঘরে ওঠে।
গতবারের বিশ্বকাপে জয়ী হয়েছিল স্পেন, তাদেরকেও কিন্তু খাটো করে দেখার উপায় নেই।
তেমনি ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা সহ প্রায় সব দলেই কিন্তু বড় বড় খেলোয়াড় রয়েছে। আচ্ছা, আমি যদি বলতে চাই এবারের বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিততে পারে,
তাহলে বলবো ব্রাজিল মাইট উইন দ্য ওয়ার্ল্ড কাপ দিস টাইম।
অথবা আর্জেন্টিনার সমর্থক হয়তো বলবেন আর্জেন্টিনা মাইট উইন দ্য ওয়ার্ল্ড কাপ দিস টাইম। আসছে 12 জুন থেকে ব্রাজিলে যে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে তাতে কে জিতবে সেটা সময়ই বলে দেবে।
ঠিক তাই, ভালো খেলা দেখার আশায় রইলাম।
অনুষ্ঠানের সময় প্রায় শেষ, টক টু আসের এই পর্ব থেকে বিদায় চাইছি।
আমি সতরূপা বড়ুয়া
এবং আমি আহসানুল হক, সবাই ভালো থাকুন। আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে আপনাদের চিঠিপত্রের জবাবের আসর, মিতালি। আর আজকে আপনাদের চিঠির উত্তর দিচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে যার চিঠিটি বেছে নিয়েছি তার নাম হচ্ছে জিতেন্দ্রনাথ শীল। জিতেন্দ্রনাথ শীল, আপনি চিঠি লিখেছেন বাংলাদেশের বগুড়ার কাহালু নারহট্ট গ্রাম ও ডাকঘর, সেখান থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে মোবাইল ফোনে বুধবারের কলিন শোতে আমাদের সঙ্গে কথা বলতে হলে আপনি 202-619-3062 এই নম্বরের সঙ্গে আর কোন কোড ব্যবহার করতে হবে। আপনি যদি 001 এই কোড ব্যবহার করে 001 তারপরে 202-619-3062 এই নম্বরে ফোন করেন, তাহলে আমাদের স্টুডিওতে সরাসরি আপনি কল করতে পারবেন এবং আমরা তো এখানেই আছি, আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। কেমন আশা করছি যে আপনি আমাদের আগামীকালের অনুষ্ঠানে কিংবা তারপরে যখনই প্রতি বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটন হয় আপনি আমাদের ফোন করবেন। আমি নাম্বারটা আরেকবার বলছি 001-202-619-3062। অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ জাকির হোসেন। আপনি লিখেছেন ঝিনাইদার মহেশপুরের জলিলপুর
থেকে। ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন, আপনার চিঠি থেকেই পড়ছি, 2003 সালের ডিসেম্বর মাস, তারিখটি ঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ে দিনটি ছিল সোমবার। হঠাৎ আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, সেই থেকে আপনাদের সঙ্গ দিচ্ছি। তখন ছিলাম একজন ছাত্র, তবে এখন আমি একজন শিক্ষক। ব্যস্ততা অনেক বেড়ে গেছে, কিন্তু কমেনি রেডিও শোনা, শুধু কমেছে নিয়মিত চিঠি লেখা। ভাই অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। খুব ভালো লাগছে যে আপনি সেই ছাত্র অবস্থা থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং এখন আপনি একজন শিক্ষক এখনও শুনছেন। ঠিক আছে, সবসময় না হয় চিঠি লিখছেন না, কিন্তু তাতে কি হলো, আমাদের অনুষ্ঠান তো শুনছেন, খুব ভালো লাগলো, আবার লিখবেন কেমন। আজ হাতে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার বৈঠকে জঙ্গি তৎপরতার উপর দমন তৎপরতা চালাতে পাকিস্তানি নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নতুন দিল্লিতে পরস্পর প্রতিদ্বন্দ্বী দুদেশের ওই দুই নেতা স্মিত ও হাস্যে শুভেচ্ছা বিনিময় করে করমর্দন শেষে আলোচনায় বসেন। আলোচনার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, নতুন দিল্লিতে এই যে আমাদের মধ্যে বৈঠক হলো, দুদেশই এটাকে যেন একটা ঐতিহাসিক সুযোগের অবতারণা রূপে গণ্য করে, দুজনই তারা এককাট্টা হয়ে এ বিষয়ে সহমত পোষণ করেছেন। বলেন, দুজনের কাছেই গণরায়ের ম্যান্ডেট রয়েছে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে সক্ষম তারা দুজনেই। থাইল্যান্ডের ক্ষমতাসীন সামরিক বাহিনী গদিচ্যুত সরকারের এক মন্ত্রী গেল সপ্তাহের অভ্যুত্থানকে অবৈধ আখ্যায়িত করে ধিক্কার জানানোর কয়েক মিনিটের ভেতরই তাঁকে আটক করা হয়েছে। সৈন্যরা আজ মঙ্গলবার থাইল্যান্ডের বৈদেশিক সংবাদদাতাদের ক্লাবের ভেতর দড়াম করে ঢুকে পড়ে সাবেক ও শিক্ষামন্ত্রী চতুরান চাইসাংকে আটক করে। ওখানে তাঁর বক্তব্য প্রায় শেষ হবার সঙ্গে সঙ্গেই পূর্বাঞ্চলবর্তী ইউক্রেনে রাশিয়ার সমর্থক যেসব বিচ্ছিন্নতাবাদী রয়েছে, সেই তাদের বিরুদ্ধে ইউক্রেন সামরিক বাহিনীর অভিযান সত্বর খতম করার আহ্বান জানাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভ বলেন, সংকটে শান্তিপূর্ণ নিষ্পত্তি আলোচনার মধ্যে দিয়ে করার প্রয়াসেই সমর্থন জানায় রাশিয়া। মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট পর্বে ভোটদান চলল আজ। যে ভোটের মধ্যে দিয়ে সাবেক সেনাপ্রধান আব্দেল ফাতাহ এল সিসি ক্ষমতা আরোহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। অধিক সংখ্যায় লোকজন যাতে ভোট দিতে যায় সে প্রণোদনা যোগাতে প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব আজ সরকারি ছুটি ঘোষণা করেন। নাইজেরিয়ার আরক্ষা বাহিনীর কমসে কম 45 সদস্য নিহত হয়েছে বোকো হারাম জঙ্গি বলে ধারণা করা হচ্ছে এমনি বন্দুকবাজদের হামলায় বুনি ইয়াতি শহরে। ঠিক 50 বছর আগে 27 মে মারা গিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আর 50 বছর পর ওই একই দিনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের কার্যভার হাতে নিলেন, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
1964 সালের 27 মে প্রয়াত হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার অবিকল অর্ধ শতাব্দী পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার নিলেন অকংগ্রেসি এক ভিন্ন জোট তথা বিজেপি দলের তরফে নরেন্দ্র মোদী ওই 27 মে। সোমবার সন্ধ্যায় শপথ গ্রহণ করলেও মোদী এবং তার মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী কার্যভার নেন মঙ্গলবার। এদের দপ্তর বন্টনও ঘোষিত হল এই দিনই। দেশের অনেক রাজ্য থেকেই সাংসদরা মন্ত্রিসভায় জায়গা পেলেও যে 10টি রাজ্য জায়গা পায়নি তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। অবশ্য এই রাজ্য থেকে বিজেপির মাত্র 2 সাংসদ। মঙ্গলবার মোদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল সার্কভুক্ত 7টি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক। সবশেষে বাংলাদেশের সংসদের স্পিকারও মোদীর সঙ্গে বৈঠকে বসেন। প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যের বার্তা দিয়েই নরেন্দ্র মোদীর পথ চলা শুরু হল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরিস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।